الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদশরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদশরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কুরআনি উপদেশ। আর আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোরআনে করিমের মধ্যে কী কী দিক নির্দেশনা দিয়েছেন। আজ আমরা বাছাই করেছি কোরআন শরীফ থেকে একটি আয়াত, সূরা নিসার 135 নং আয়াত। আসুন আমরা এর তেলাওয়াত শ্রবণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল ক্বিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। এই যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতের আলোকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামকে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে। নম্বর দুই, ইসলামের প্রতিটি আইন ন্যায়ের শিক্ষা দেয়। নম্বর তিন, ন্যায় বাধা দানকারী বস্তুগুলো কী কী। নম্বর চার, ন্যায় অর্জন তাকওয়ার মাধ্যমেই হতে পারে। আসুন আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রসুলগণকে প্রেরণ করেছি দলিল সহকারে এবং তার সাথে কিতাবও প্রেরণ করেছি। ওয়াল মিজান, এবং ন্যায়ের পাল্লা, ন্যায়ের পাল্লা প্রেরণ করেছি, অর্থাৎ তাকে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে পৃথিবীতে এসেছেন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। তারা একত্ববাদের মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়েছেন, মানুষকে ইনসাফের শিক্ষা দিয়েছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, পিতামাতার অধিকারের কথা বলেছেন, আত্মীয় স্বজনের অধিকারের কথা বলেছেন, প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন, স্বামীর অধিকারের কথা বলেছেন, স্ত্রীর অধিকারের কথা বলেছেন। মূলত নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আহকামগুলো বর্ণনা করেন সেগুলো আইনস্বরূপ, সেগুলো এক একটা হচ্ছে আইন। বান্দার উপর দুটি হক রয়েছে, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, আল্লাহর প্রতি হক এবং বান্দার প্রতি হক। আল্লাহর প্রতি হক হচ্ছে কি, যে বান্দা কি করবে, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করবে, রোজা পালন করবে, হজ আদায় করবে, যাকাত প্রদান করবে। বান্দার হক হচ্ছে যে বান্দার কোনো ক্ষতি না করা, পিতা মাতার হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, কোনো বান্দার প্রতি জুলুম না করা, কারো সম্পদকে আত্মসাত না করা। তো হকুল্লাহ যদি কেউ বিনষ্ট করে ফেলে, তো আল্লাহ তাআলা যদি চান তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, তাকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক এমন কঠিন, যতক্ষণ পর্যন্ত যে বান্দার হকটা বিনষ্ট করেছে আর সেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহও ওই বান্দাকে ক্ষমা করবেন না। তো বান্দার হক যদি কেউ বিনষ্ট করে, অবশ্যই তাকে বান্দার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের ইসলাম কি বলছে? আমাদের ইসলাম বলে যে অত্যাচারীকে শাস্তি দেয়া আর অত্যাচারিতকে সাহায্য করা, এটা হচ্ছে আদল, এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে ইনসাফ। হত্যাকারীকে শাস্তি দেয়া এবং যাকে হত্যা করা হয়েছে তার উত্তরসূরিদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে, তার আত্মীয় স্বজনদের ফরিয়াদ শোনা, তাদের হক আদায় করে দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। চোরকে পাকড়াও করা এবং চোরের কাছ থেকে সেই অর্থটা নিয়ে, মালিককে, সম্পদটা নিয়ে যে জিনিসটা সে চুরি করেছে তা নিয়ে তার মালিককে ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে ইনসাফ। ইসলাম এই কথা বলে। কেউ কারো মাল ছিনিয়ে নিয়েছে, ডাকাতি করেছে, আত্মসাত করেছে, সেই মাল ওই আত্মসাতকারীর কাছ থেকে নিয়ে ওই যে মালিক রয়েছে তার কাছে ফিরিয়ে দেওয়া, তার হাতে দিয়ে দেয়া, এটা হচ্ছে ইনসাফ। তো ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়। আর এগুলো ন্যায় কে শিক্ষা দেয়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণ আলাইহিসসালাম মানুষকে শিক্ষা দেয়। নবীগণ এসেছেনই মানব জাতির হেদায়তের জন্য। আমাদের শরীয়তের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে নামাজ, রোজা, হজ, জাকাত, সবচেয়ে বেশি এই টপিক্সের উপর আলোচনা করা হয়, আর সবচেয়ে বেশি মশলা মশলা এটা নিয়েই আলোচনা করা হয়। কিন্তু এর পাশাপাশি ইসলাম ব্যবসা বাণিজ্য, লেনদেন, সামাজিকতা, পরিবারতত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে কথা বলে। একটা পারিবারিক জীবনের কথা বলবো, যে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় দেখা যায় যে তারা দুজন থাকতে চায় না, তালাকের পর্যায়ে চলে গেছে, তালাক পর্যন্ত কথা পৌঁছে গেছে। তো ইসলাম এই ক্ষেত্রেও ন্যায়ের শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ফাইম সাকুম বিমারুফিন, যদি তোমরা তোমাদের স্ত্রীকে রাখতে চাও তাহলে মঙ্গলের সাথে রাখো, আর যদি ছেড়ে দিতেও চাও তাহলে কল্যাণের সাথে ছেড়ে দাও। দেখুন ইসলাম কত সুন্দর ধর্ম, যে তালাক দেওয়ার ক্ষেত্রেও আমরা যে আয়াত নিয়ে আলোচনা করছি, আয়াতে কারিমার মধ্যেই বলা হয়েছে যে ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। তো তালাকের ক্ষেত্রেও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। অনেক সময় দেখা যায় যখন তালাক হয়ে যায় তখন ছেলে পক্ষরা কি করে, ওই যে মেয়ে পক্ষরা যেগুলো জিনিসপত্র, মেয়ে পক্ষ যে জিনিস নিয়ে এসেছিল ঘরের সাজ সজ্জা, গয়না, অলংকার, সব কিছু এরা কি আত্মসাত করার চেষ্টা করে, নিজের কাছে রেখে নেয়, লুকিয়ে নেয়। কিন্তু এরকম করা যাবে না। কেন? স্ত্রী পক্ষ হচ্ছে এর মালিক। স্ত্রী যে জিনিসপত্রগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, সেটা হোক আলমারি হোক, সেটা হোক খাট হোক, সেটা হোক বিছানা হোক, সেটা হোক টিভি হোক, যে কোনো জিনিস অলংকার, এগুলোর মালিক হচ্ছে কে? মেয়ে পক্ষ। যখন তালাক হয়ে যাচ্ছে তো তালাকের ক্ষেত্রে কী করতে হবে? তাদের জিনিসপত্র তাদেরকে ফিরিয়ে দিতে হবে, কারণ বর পক্ষ এটার মালিক নয়। তাহলে ইসলাম আমাদেরকে তালাকের ক্ষেত্রেও ন্যায় প্রতিষ্ঠার কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। আমরা ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসার ক্ষেত্রেও আমাদের কী করতে হবে? যে ন্যায়ের উপর থাকতে হবে। অনেক সময় মানুষের কাছে টাকা ধোকা দিয়ে নিয়ে নেয়, মাল নিয়ে নেয়, তারপর টাকা দিতে চায় না, অ্যাডভান্সে ব্যবসায়িক ভাইদের মালটা নিয়ে নেয়, নেওয়ার পর যে মাল নিয়েছে তার কাছে যখন টাকা চাওয়া হচ্ছে টাকা দিতে তাল বাহানা করতে থাকে, টাকা দিতে চায় না। আর যে বেচারা মাল দিয়েছে তার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তার দিকে খেয়াল নেই, আর এই মানুষের আত্মসাৎ করে টাকা উপার্জন করছে। তো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। একবার একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আলী সাল্লাতু সাল্লামের যুগে কোনো এক মহিলা চুরি করেছিল। তো একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে সুপারিশ করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আজ যদি আমার কন্যাও যদি চুরি করতো আমিও তার হাত কেটে ফেলতাম। তো ইসলাম আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছে? ন্যায়ের শিক্ষা দিচ্ছে। এই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কিসের শিক্ষা দিয়েছেন? ন্যায়ের শিক্ষা দিয়েছেন। অনেক সময় দেখা যায় মানুষ সামান্য টাকা চুরি করেছে কিন্তু তাকে জনগণ ধরে এত পিটায় এখন ওই চোরের উপর জুলুম হয়ে যায়। সে চুরি করেছে সামান্যটুকু, 10 টাকার জিনিস, কিন্তু তাকে মারতে 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 দেখা গেলো তাকে মার্ডার করে ফেললো। এরকমও করা যাবে না, বরঞ্চ আমরা নিজেদের হাতে আইন না তুলে আমরা আইনের লোকদের কাছে আমরা তুলে দেব, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে উত্তম। আলোচনা করব দ্বিতীয় নম্বর বিষয়, যে ইসলামের প্রতিটি আইন ন্যায়ের শিক্ষা দেয়। প্রতিটি আইন, সেটা হচ্ছে ব্যবিচারমূলক যদি আইন হয়, যদি কেউ কাউকে হত্যা করেছে, কেউ কারো জিনিস চুরি করেছে, কেউ কারো মাল আত্মসাৎ করেছে, কেউ কাউকে গালিমন্দ দিয়েছে, কেউ কারো চোখ নষ্ট করে দিয়েছে, কেউ কারো দাঁত ভেঙে ফেলেছে, কেউ কারো নাক কেটে দিয়েছে, তো ইসলাম প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ অনেক সময় বিবাহিত হয়ে যায়, তো বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় ইসলাম এক ধরনের শাস্তি দিয়েছে, যদি অবিবাহিত মানুষ ব্যভিচারে লিপ্ত হয় তার জন্য আরেক শাস্তি দেওয়া হয়েছে। পুরুষের জন্য এটা শাস্তি, নারীর জন্য এটা শাস্তি। কেউ কারো চোখ ফুটা করে দিয়েছে বা চোখ নষ্ট করে দিয়েছে এটার জন্য ইসলাম শাস্তি বর্ণনা করেছে, কেউ চুরি করেছে এর জন্য শাস্তি ইসলাম বর্ণনা করেছে, নাক কেটে দিয়েছে এর জন্য শাস্তি ইসলাম বর্ণনা করেছে। তো এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ইসলাম কথা বলে না, প্রতিটি ক্ষেত্রে ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়। আর আমরা তৃতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করবো যে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী জিনিস বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মানবগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ তাআলার জন্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, যদিও বা সেই সাক্ষ্যটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যদি চলে যায়। এখন আমরা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে এটা কি, এটা ন্যায় প্রতিষ্ঠা কোনো দিন হবে না। আবার আল্লাহ বলছেন আবিল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার বিরুদ্ধে যদি সাক্ষী দাও সেখানেও ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে তোমরা সাক্ষ্য দিচ্ছ সেখানেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ধনীদের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে যাচ্ছ, ইয়াকুন গনিয়ান, যদি তো সে ধনী হয়, এখন ধনী হিসেবে কারো কাছে টাকা নিয়ে নিল, ঘুষ নিয়ে নিল, আমি তার সাক্ষী দিয়ে দিল, এটা চলবে না। আল্লাহ বলছেন যদিও ধনী হও সেখানেও ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আউ ফকিরান, যদি সে দরিদ্র হয়, ফকির হয়, সেখানেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ তাআলা এই ধনী গরিবের চেয়ে গরিবের ব্যাপারে অধিক জানেন, আল্লাহ এদের বিষয়ে অধিক উত্তম। আল্লাহ তাআলা ধনী ও গরিবের অধিক সন্নিকটে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সত্য কথা বলতে হবে। সে ধনী হোক, গরিব হোক, সে পিতামাতা হোক, বা আপনি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, বা আপনার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, বা আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় এই ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা কী চলে আসে, অনেক সময় অর্থ চলে আসে। অনেক সময় দেখা যায় জজ সাহেব, জজও দেখা যেতে পারে যে অপরাধীর কাছে অর্থ টাকা নিয়ে নিচ্ছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে, আর নিয়ে নিয়েছে আর মিথ্যা সে বিচার করে দিল। কিন্তু না, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে একদিন। এই যে আমরা অর্থ নিয়েছি এটা আমাদের জন্য হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুর্তাশি কিলাহুমা ফির নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে। সাধারণত আমরা যে আমাদের যে মীমাংসা হয়ে থাকে আমাদের দেশ বা সমাজের মধ্যে, তো অনেক সময় দেখা যায় আপোষের মধ্যে মীমাংসা হয়ে যায়, অনেক সময় দেখা যায় কোর্টের মধ্যে চলে যায়, আবার অনেক সময় ব্যবসায়িক ক্ষেত্রেও মীমাংসা হয়। যে ব্যবসায়িক যা সমিতি যারা থাকে, তো কোনো এক ব্যক্তি মনে করেন দেউলিও হয়ে গেছে, তার এক কোটি টাকা মানুষের কাছে আছে, মানুষ তার কাছে পাবে এক কোটি টাকা, মনে করেন 100 জন আছে, প্রত্যেকে 1 লক্ষ টাকা করে পাবে। তো বিচার করার সময় কী করতে হবে, যে 1 লক্ষ করে 100 জনকে দিয়ে দিতে হবে, এখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এটা করা যাবে না যে সমিতিওয়ালারা যারা আছে তারা বসছে, বসে বলতেছে আমরা তো অধিক তোমাদের, তোমার সন্নিকটে আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, আর যাদের দূরবর্তী আছে, যারা যারা টাকা পায় তাদেরকে না দিয়ে আমাদেরকে তোমরা দিয়ে দাও 3 লক্ষ 4 লক্ষ টাকা, তো একজনকে দিয়ে দিচ্ছে 5 লক্ষ 6 লক্ষ, আরেকজনকে একেবারে কিছুই দিচ্ছে না কর্জ, তো এরকম করা যাবে না। তো এই ক্ষেত্রেও কী করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ব্যভিচারের ফ্যাসলা করা হচ্ছে, এখন ব্যভিচারের ফ্যাসলার সময় নাউজুবিল্লাহ এমনও দেখা যায় যে কেউ কারো স্ত্রীর সাথে ব্যভিচার করেছে, এখন বিচারের মধ্যে বলছে যে এ যেহেতু আরেকজন স্ত্রীর সাথে ব্যভিচার করেছে তো এর স্ত্রীর সাথে ব্যভিচার করা হোক। তো ইসলাম আমাদেরকে এটার হুকুম দেওয়া হয়নি, ব্যভিচারের শাস্তি ইসলামের মধ্যে আলাদা একটা রাখা হয়েছে। কোনো বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে তার জন্য রাজামের শাস্তি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখন আমরা বিচার করতে গিয়ে আমরা কোরআন হাদিস জানি না, কিন্তু কী করছি, ন্যায় বিচার করতে পারছি না, ইনসাফ করতে পারছি না, হয়তো বা জ্ঞানের কারণে, হয়তো বা আমাদের লোভের মধ্যে পড়ে গিয়ে। একবার একজন সাহাবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাগান ছিল, আমি আমার বাগান আমার বাচ্চাকে দিয়ে দিয়েছি। তো আমার স্ত্রী বলছে আমি কোনোদিন এই বিচারটা মানবো না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে সাক্ষ্য দিবেন না। তো ওই লোকটি ওই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন যে এই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কজন সন্তান রয়েছে? তো বলছে ইয়া রাসূল, আমার এই সন্তান রয়েছে। তো বাগান কয়জনকে দিয়েছ? বলছে বাগান একজনকে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদল করতে হবে, ইনসাফ করতে হবে, আমি গুনাহের কাজে কোনো দিন সাক্ষ্য দেই না। তেমন না যে আমি একজন সন্তানকে ভালোবাসি আর আমার প্রপার্টি সব তাকে দিয়ে দিব, আর অন্য সন্তানদেরকে কী করে দিব, বঞ্চিত করে দিব, এমন করা যাবে না। সবার হক আদায় করতে হবে। অনেক মায়েরা দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে ছেলেদেরকে একটু বেশি মহব্বত করে, ছেলেদেরকে যখন খাবার দিচ্ছে এত বেশি বেশি খাবার দিয়ে দিচ্ছে, ফল দিচ্ছে, দুধ দিচ্ছে, কিন্তু মেয়েদের দিকে অত একটা এদের লক্ষ্য থাকে না। কিন্তু না, এরকম করা যাবে না। ছেলে মেয়েকে বরাবর দৃষ্টিতে দেখতে হবে, অধিকার তাদের রক্ষা করতে হবে। যেন সন্তানের অন্তরে এই কথা যেন না আসে যে না আমার আমার মা আমার বাবা মা অমুক সন্তানকে বেশি মহব্বত করে আর অমুক সন্তানকে মহব্বত করে না, এরকম করা যাবে না। অনেক সময় দেখা যায় অফিসের মধ্যে যারা মালিক 8 ঘন্টা ডিউটি তার কাছে করাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা অতিরিক্ত, তো ওভার টাইম করিয়ে ফেলে কিন্তু ওভার টাইমের টাকা দেয় না। আবার টাইম হয়ে গেছে 8 ঘন্টা, সে যখন যেতে যাচ্ছে তখন মালিকের মুখটা লটকে যায়, মুখ বিষণ্ণ হয়ে যায়। কেন ভাই মুখ বিষণ্ণ হচ্ছে কেন? সে তো তার 8 ঘন্টা দিয়েছে, যে অ্যাগ্রিমেন্ট হয়েছে যত টাকা দেওয়ার আপনি দিবেন, আর যতটুকু সময় তার দিতে হবে সে 8 ঘন্টা সময় দিবে, সে সময় দিচ্ছেও, আর সে যখন চলে যাচ্ছে সময় মতো কিন্তু আপনার ভালো লাগছে না। তো আপনি যখন অতিরিক্ত তার কাছ থেকে কাজ নেবেন তো অতিরিক্ত তার পারিশ্রমিকও দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার 4 নম্বর বিষয় নিয়ে আলোচনা করবো, যে ন্যায় অর্জন। ন্যায় অর্জন তাকওয়ার মাধ্যমে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এ আইদিলু, তোমরা ন্যায় বিচার করো, সেটা তাকওয়ার অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন। অনেক সময় দেখা যায় সামান্য বিষয় নিয়ে আমরা শত্রুতা পোষণ করে থাকি, সামান্য একটু কথা হয়েছে সারা জীবন শত্রুতা রাখি, সারা জীবন কথা বলতে চাই না। অথচ আপোষে একটু বসে কথা বললে একজন অপরজনকে যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, সমাধান হয়ে যাবে। ক্ষমা করে দেখুন, অন্তরে প্রশান্তি চলে আসবে, অন্তরে শান্তি চলে আসবে। অনেক সময় দেখা যায় বাইক নিয়ে যাচ্ছে কেউ, কারোর সাথে ধাক্কা লেগে গেছে। এখন কেউ তো ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান ভাইকে, তার আপন ভাইকে, তার দিনী ভাইকে কেউ তো হুন্ডা নিয়ে ধাক্কা দিবে না ইচ্ছাকৃতভাবে, ভুল করে লেগে গেছে। এখন সে বলছে কি, তুমি অন্ধ নাকি, দেখে চালাতে পারো না? এখন হুন্ডাওয়ালা বলতেছে তুমি আমাকে অন্ধ বলছো? এখন সে নেমে থাপ্পড় লাগিয়ে দিল, এ থাপ্পড় লাগিয়েছে, এও আবার 2টা ঘুষি মেরে দিয়েছে। এখন এ বলছে তুমি জানো আমার পাওয়ার কত, আমার শক্তি কত, এ আবার 10 জনকে নিয়ে চলে আসছে। সে বলছে আমার পাওয়ার জানো, সে আবার 10 জনকে নিয়ে আসলো। এবার মারামারি পর্যায়ে করতে 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 কোর্ট পর্যন্ত গেল। লাস্টে আবার কী হলো, টাকা পয়সা অর্থ খরচ হওয়ার পরে আবার টেবিল টকে আসতে হলো, আবার ক্ষমা করতে, আবার একজন অপরজনকে ক্ষমা চাইলো, তারপর আবার মীমাংসা হলো। তো এত কিছু করার দরকার কি? কিন্তু সে সময় যে যখন প্রথমবার ধাক্কা লেগেছিল তখনই বলে দিত যে ভাই আই এম সরি, ভুল করে লেগে গেছে, আর ওই ভাই মনটা বড় রাখতো, বলতে জি ভাই ইটস ওকে, তখনই সমাধান হয়ে যেত। আর তার অন্তরে কত মহব্বত আসতো হুন্ডাওয়ালার, যে আমার ধাক্কা লেগেছে কিন্তু ভাই কিছু বলে নাই, লোকটা কত ভালো। এভাবে সহজতা নিয়ে আসুন, জীবনটাকে সহজ করুন, কঠিন করবেন না, নাহলে যত আমরা কঠিন করব তত আমরা সমস্যায় পতিত হতে থাকব। সুতরাং ন্যায় অর্জন করতে হবে কিভাবে, তাকওয়ার মাধ্যমে। আমাদের অন্তরে যদি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ভয় নিয়ে আসে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে চলে আসে না, আমরা ন্যায় প্রতিষ্ঠিত করতে পারব। আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা এটা ধারণা পোষণ করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আমি যখন সাক্ষ্য দিচ্ছি, আমি মিথ্যা যখন সাক্ষ্য দিচ্ছি, তখনও চিন্তা করুন যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, আমি যে মিথ্যা বলছি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ অন্তরের বিষয় জানেন। যখনই এ কথা চলে আসবে আপনি মিথ্যা থেকে বিরত হয়ে যাবেন। আপনি কাউকে গালি দিচ্ছেন, আপনি চিন্তা করুন যে আল্লাহ আমাকে দেখছে। কাউকে থাপ্পড় মারছেন, আপনি চিন্তা করুন যে আল্লাহ আমাকে দেখছে। কারো গীবত করছেন, চিন্তা করুন যে আল্লাহ আমাকে দেখছে। কারো চুগলি করছেন, চিন্তা করুন যে আল্লাহ আমাকে দেখছে। নামাজ আদায় করছেন না, নামাজ কাজা করছেন, চিন্তা করুন যে আল্লাহ আমাকে দেখছে। তো যতক্ষণ পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না, গুনাহ থেকে বাঁচা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে থেকে আলেমরাই আমাকে ভয় করে। তো আলেমরা আল্লাহকে ভয় করে কেন? কারণ তাদের কাছে এলেম আছে, কোরআন হাদিসের এলেম থাকে, তারা জানে এই কাজ করলে আমাদেরকে কিয়ামতের দিন পাকড়া হতে হবে, এই কাজ করলে আমার জন্য এই শাস্তি রয়েছে, এই কাজ করলে আমার জন্য এই শাস্তি রয়েছে, আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, এজন্য আল্লাহকে ভয় করে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলেমদের সাহচর্যে বসি, ইনশাল্লাহ আমাদের তাকওয়া অর্জন হবে। আমরা মাদানী চ্যানেল দেখতে থাকি, আমাদের তাকওয়া অর্জন হবে। আজ আমরা কেমন কেমন চ্যানেল দেখে বসে বসে আমরা দেখি, রিমোট দিয়ে চেঞ্জ করতে থাকি, কেউ অমুক খেলা দেখছে, কেউ অমুক খেলা দেখছে, কেউ গেম দেখছে, কেউ নাটক দেখছে, কেউ ফিল্ম দেখছে, আর কী কী দেখছে। কিন্তু অনুরোধ করব আপনারা মাদানী চ্যানেল দেখুন, ইনশাল্লাহ ইহকালেও সৌভাগ্যশালী হবেন এবং আখেরাতেও সৌভাগ্যশালী হবেন। মাদিনী চ্যানেল আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, আপনাকে এলেম শিক্ষা দিবে, আপনাকে নামাজ শিখাবে, আপনাকে রোজা শিখাবে, আপনাকে মন্দ কাজ থেকে বারণ করবে। এটা ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত মাদিনী চ্যানেল। তো আমি অনুরোধ জানাবো, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। আজ এই পর্যন্ত আমরা যা কিছু শুনেছি শিখেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমিন। বিজয় হিন্দ নবীল আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।